صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttoday বাংলা। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
ধরনের বেহেশত মসজিদ, শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান ধরনের বেহেশত মসজিদে। আশা করছি সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা জামায়াতে নামাজ আদায় করার ফজিলত বর্ণনা করার পাশাপাশি সৌদি আরবের মিনায় অবস্থিত আল খাইফ মসজিদ সম্পর্কে আলোচনা করেছি। আজকের আসরের প্রথম অংশে থাকবে জুমার নামাজের ফজিলত নিয়ে আলোচনা, আর শেষাংশে মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে অবস্থিত সাজারা মসজিদ নিয়ে কথা বলবো। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে জুমার নামাজ, যা সাধারণত জামে মসজিদে আদায় করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই নামাজের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন, মেরাজের রাতে আমি ঊর্ধ্বাকাশে দেখেছি সেখানে ফেরেশতারা আল্লাহর নামে তসবি পড়ে বলছিল, ইয়া আল্লাহ, যারা জুমার নামাজে অংশগ্রহণ করে তাদের তুমি ক্ষমা করে দাও, যারা শুক্রবার গোসল করে পবিত্রতা অর্জন করে তাদের প্রতি তুমি রহমত নাজিল করো।
শুক্রবার বেলা দ্বিপ্রহরের পর জোহরের নামাজের পরিবর্তে জামাতের সঙ্গে যে দুরাকাত ফরজ নামাজ আদায় করা হয় তাকে জুমার নামাজ বলে। এই নামাজের ফজিলত সম্পর্কে এতটুকু বলাই যথেষ্ট যে এই নামাজের নামে পবিত্র কোরআনে একটি সুরা নাজিল হয়েছে। এই সুরায় মুমিনদেরকে জুমার নামাজে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে বলা হয়েছে, যখন মুয়াজ্জিনের ধ্বনি ভেসে আসে এবং তোমাকে নামাজের জন্য আহ্বান জানানো হয়, তখন লেনদেন ও বেচাকেনা বন্ধ করে দাও এবং এই ফরজ আমল করার জন্য প্রস্তুত হয়ে যাও। এটি তোমাদের জন্য সব কিছুর চেয়ে উত্তম যদি তোমরা জানতে। হাদিসেও এসেছে, যাদের হজে যাওয়ার সামর্থ্য নেই তাদের জন্য জুমার নামাজ হচ্ছে হজের সমতুল্য।
জোহরের চার রাকাত ফরজ নামাজের জায়গায় জুমার দিনে দুই রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়। বাকি দুই রাকাতের জায়গা করে নিয়েছে জুমার নামাজের দুটি খুতবা। কাজেই নামাজের সময় যেসব কাজ করা জায়েজ নেই, খুতবার সময়ও সেসব কাজ করা যাবে না। মুসল্লিদেরকে ইমাম সাহেবের খুতবা মনোযোগ দিয়ে শুনতে হবে। খুতবার নিয়ম হচ্ছে, এখানে মুসল্লিদেরকে তাকওয়া বা খোদাভীতির দিকে আহ্বান জানানোর পাশাপাশি মুসলিম সমাজের বর্তমান পরিস্থিতি ও সমস্যাবলী তুলে ধরে সে সম্পর্কে করণীয় ঠিক করে দিক নির্দেশনামূলক ভাষণ দেওয়া হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই তাঁর এক বইয়ে জুমার নামাজ সম্পর্কে লিখেছেন, ইমাম সাহেবের উচিত মুসলমানদের ধর্মীয় ও পার্থিব জীবনের জন্য কল্যাণকর উপদেশ দেওয়া, মুসলিম সমাজের ভালো ও মন্দ দিক, অনুকূল ও প্রতিকূল পরিস্থিতি বর্ণনা করা এবং রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি সহ মুসলমানদের দুনিয়া ও আখিরাতের জীবনে প্রয়োজনীয় সব বিষয়াবলী তুলে ধরে সে সম্পর্কে মুসল্লিদের সচেতন করে তোলা।
ইমাম রেজা আলাইহিসাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে বলেছেন, জুমার দিনে সব মুসলমান এক জায়গায় সমবেত হয় বলে তাদের উদ্দেশ্যে উপদেশ দেওয়ার জন্য খুতবার ব্যবস্থা রাখা হয়েছে। সমাজের নেতা এই দিন জনগণকে আল্লাহর আদেশ মানার আহ্বান জানাবেন, তাদেরকে গুনাহ শাস্তি সম্পর্কে ভয় দেখাবেন এবং সর্বোপরি তাদেরকে ধর্মীয় দায়িত্ব ও বিধিবিধান সম্পর্কে সচেতন করে তুলবেন। সেই সঙ্গে বিশ্বের যেসব গুরুত্বপূর্ণ ঘটনাবলিতে মুসলিম উম্মার স্বার্থ রয়েছে সেসব ঘটনাবলী বর্ণনা করে সেখান থেকে শিক্ষা নেয়ার বা সে ব্যাপারে করণীয় ঠিক করে দেবেন। জুমার নামাজের এত বেশি গুরুত্ব রয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন, নিঃসন্দেহে মহান আল্লাহ জুমার নামাজকে ফরজ করেছেন। উদাসীনতার কারণে অথবা ইচ্ছাকৃতভাবে যদি কেউ এই নামাজ ত্যাগ করে তাহলে মহান আল্লাহ তাকে অস্থির চিত্ত করে দেবেন এবং সে কোনো কাজে বরকত পাবে না।
জুমার নামাজ অবশ্যই জামায়াতে আদায় করতে হবে। একাকী জুমার নামাজ পড়া সম্ভব নয়। এ কারণে জুমার নামাজকে মুসলমানদের সাপ্তাহিক রাজনৈতিক ও সামাজিক মিলন মেলা বলে অভিহিত করা হয়। জুমার দিনে ইমাম সাহেব প্রথম খুতবার শুরুতে মহান আল্লাহর প্রশংসা করবেন, এরপর রাসুলের শানে দরুদ পেশ করবেন এবং তারপর মুসল্লিদেরকে তাকওয়ার দিকে আহ্বান জানাবেন। তিনি পবিত্র কোরআন থেকে একটি ছোট্ট সূরা পড়ে শোনাবেন। দ্বিতীয় খুতবায়ও তিনি মুসল্লিদেরকে তাকওয়ার দাওয়াত দেওয়ার পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির আলোকে মুসলিম উম্মার করণীয় সম্পর্কে বক্তব্য রাখবেন।
তো শ্রোতা বন্ধুরা, শুরুতেই যেমনটি বলেছিলাম, আসরের এ পর্যায়ে আপনাদেরকে মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে অবস্থিত সাজারা মসজিদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। মদিনা শহরের বাইরে অবস্থিত এই মসজিদ মুসলিম সমাজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আল্লাহর ঘর জিয়ারত করতে মক্কায় প্রবেশ করতে চান তারা ইহরাম না বেঁধে মক্কায় প্রবেশ করতে পারেন না। মক্কায় প্রবেশের আগে যেসব স্থানে বসে হাজিরা ইহরাম বাঁধেন সেসব স্থানকে মিকাত বলা হয়। সাজারা মসজিদ এরকমই একটি মিকাত হিসেবে পরিচিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যাওয়ার সময় এই স্থানে একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন। আরবি ভাষায় গাছকে বলা হয় সাজারা। রাসুল একটি গাছের নিচে নামাজ আদায় করেছিলেন বলে এই মসজিদের নাম দেয়া হয়েছে সাজারা মসজিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় তিনবার ইহরাম বেঁধেছিলেন। প্রথমবার ষষ্ঠ হিজড়িতে হুদাইবিয়ার সন্ধির সময়, দ্বিতীয়বার অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের সময়, আর শেষবার বিদায় হজ করতে আসার সময় এই স্থানে বসে ইহরাম বেঁধেছিলেন আল্লাহর রাসুল।
সাজারা মসজিদকে ইহরাম মসজিদ, জুল হুলাইফা মসজিদ এবং আবিয়ারে আলী আলাইসালামও বলা হয়। আবিয়ার হচ্ছে আরবি বের শব্দের বহুবচন, বের অর্থ কূপ, আবিয়ার হচ্ছে কূপগুলো। হযরত আলী আলাইসালাম এই এলাকার খেজুর বাগানগুলোতে পানি সেচের জন্য এখানে অসংখ্য কূপ খনন করেছিলেন বলে এই মসজিদকে আবিয়ারে আলী আলাইসালাম বলা হয়। ইরানের বিখ্যাত ভাষাবিদ ফিরোজাবাদী সাজারা মসজিদ সম্পর্কে লিখেছেন, এই মসজিদটিকে আবিয়ারে আলী আলাইসালাম নাম ছাড়া চেনা সম্ভব নয়। সর্বপ্রথম নির্মিত এই মসজিদে বিশাল বারান্দা এবং আঙ্গিনা ছিল বলে মনে করা হয়, কিন্তু অষ্টম ও নবম হিজরিতে এসে মসজিদটির শুধুমাত্র দেয়ালগুলো অবশিষ্ট ছিল। ওসমানীয় শাসনামলে 1058 হিজরিতে ভারতের একজন মুসলমান এই মসজিদটি পুনর্নির্মাণ করেন এবং এতে একটি মিনার সংযুক্ত করেন। এখন থেকে আড়াই দশক আগে রাজা ফাহাদের শাসনামলে মসজিদটিকে আরেকবার পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে এই কমপ্লেক্সের আয়তন 90,000 বর্গমিটার। শুধু মসজিদের আয়তন প্রায় 26,000 বর্গমিটার, যেখানে 5,000 মুসল্লি একসঙ্গে জামায়াতে নামাজ আদায় করতে পারেন।
মিকাতের স্থান হিসেবে এতক্ষণ আমরা যে সাজারা মসজিদের বর্ণনা দিলাম সেটি ছাড়াও খোদ মক্কা নগরীতে আরেকটি সাজারা মসজিদ আছে। এই মসজিদটি এই নগরীর অন্যতম পুরনো মসজিদ। তৃতীয় হিজরি শতাব্দীর বিখ্যাত ঐতিহাসিক মোহাম্মদ বিন ইসাহাক ফাকিহি এ সম্পর্কে লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত যেসব মসজিদে নামাজ পড়া মুস্তাহাব সেসবের মধ্যে সাজারা মসজিদ অন্যতম। এই মসজিদটি মক্কা নগরীর পার্শ্ববর্তী উঁচু পাহাড়ের পাদদেশে এবং আলজিন মসজিদের বিপরীত দিকে অবস্থিত। এখানে দাঁড়িয়ে রাসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছকে ডেকেছিলেন এবং গাছটি তার কথা শুনে হেঁটে আল্লাহ নবীর কাছে চলে এসেছিলেন।
এরপর তিনি বিশ্বনবীর এই মুজিজা বা অলৌকিক ঘটনার স্বীকৃতি হিসেবে পাঁচ প্রত্যক্ষদর্শীর বর্ণনা তুলে ধরেছেন। এসব বর্ণনার একটিতে বলা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকানা বিন আব্দ ইয়াজিদ বিন হাশেম নামক এক ব্যক্তির কাছে দিনের দাওয়াত তুলে ধরেন। ওই ব্যক্তি তখন বলেছিল, একটি গাছকে ডেকে যদি আপনি নিজের কাছে আনতে পারেন তাহলে আমি ইমান আনব। এ অবস্থায় নবীজি একটি গাছের দিকে তাকিয়ে বলেন, আল্লাহর ইচ্ছায় তুমি আমার কাছে চলে এসো। এ কথা শুনে গাছ হেঁটে হেঁটে রাসুলের কাছে চলে আসে।
তো শ্রোতা বন্ধুরা, ধরনীর বেহেশত মসজিদ শীর্ষক আলোচনার আজকের আসরের সময়ও ফুরিয়ে এলো। যাওয়ার আগে বলে রাখি, আগামী আসরে আমরা মদিনার সাতটি বিখ্যাত মসজিদ নিয়ে আলোচনা করব। আশা করছি সে আসরেও আপনাদের সঙ্গ পাব।
জীবনশৈলী।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। জীবনকে সুন্দরভাবে সাজানোর অনুষ্ঠান জীবনশৈলীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা বলেছি, সুস্থতা রক্ষা করা প্রতিটি মানুষের দায়িত্ব। পবিত্র ইসলাম ধর্মে নিজের শরীর ও মনকে সুস্থ রাখতে সর্বাত্মক চেষ্টা চালাতে বলা হয়েছে। ইসলাম ধর্ম নিজের শরীর ও মনের ক্ষতি করা থেকে বিরত থাকতে কড়া নির্দেশ দিয়েছে। ইসলাম ধর্মের দৃষ্টিতে মানুষকে যা কিছু দেওয়া হয়েছে তার সবই হচ্ছে আল্লাহর আমানত। ইচ্ছাকৃতভাবে আমানত নষ্ট করলে এর জন্য জবাবদিহি করতে হবে। সুস্থতা কত বড় নিয়ামত তা কেবল সেই বলতে পারে যে রোগ যন্ত্রণায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। সে তার সব কিছু দিয়ে হলেও সুস্থ থাকতে চায়। সাধারণ একটা আঙুল কাটা গেলেই আমরা বুঝতে পারি এই আঙুলটা সুস্থ অবস্থায় কত কাজ করত। আমরা বলেছি সুস্থতার জন্য পরিচ্ছন্নতা জরুরি। আজকের আসরে আমরা এসব বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
শরীরকে সুস্থ রেখে ইবাদতে মগ্ন থাকা প্রতিটি মানুষেরই দায়িত্ব। সুস্থ থাকলে ভালোভাবে একাগ্র চিত্তে ইবাদত করা যায়। এছাড়া স্বাস্থ্য সুরক্ষা প্রত্যেক মানুষের শরীরের অধিকার। সবচেয়ে অসহনীয় পরিস্থিতিতেও একজন মানুষ স্বেচ্ছায় তার দেহ ও মনের উপর আঘাত হানতে পারবে না। ইচ্ছাকৃতভাবে শরীরের কোনো ক্ষতি করার অধিকার মানুষকে দেওয়া হয়নি। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকতে শরীরের যত্ন নেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন। স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক নিয়ম নীতি মেনে চলা, সুষম খাবার খাওয়া এবং খেলাধুলা ও ব্যায়াম করা মানুষের সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। প্রত্যেক মানুষকে সুস্থ ও পরিচ্ছন্ন জীবনযাপনে উৎসাহিত করা হয়েছে। বিভিন্ন সূত্রে খুঁটিনাটি বিষয়েও ইসলামের দিক নির্দেশনা পাওয়া যায়। যেমন ইসলাম ধর্মে বলা হয়েছে শুক্রবার নখ কাটা উত্তম।
খাওয়ার আগে হাত ধোয়া, সুগন্ধি ব্যবহার করা, পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরা, এ ধরনের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে পবিত্র ইসলাম ধর্মে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে সবসময় অগ্রগামী ছিলেন। রাসুলে খোদার সঙ্গে দেখা হলেই যে কোনো দর্শনার্থী প্রথমেই মহানবীর যে দিকটি দেখে মুগ্ধ হতেন তা হল ওনার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিপাটি অবস্থা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি পরিপাটি থাকার উপরও নজিরবিহীন গুরুত্ব দিয়েছেন। অবশ্য তিনি এক্ষেত্রে বৈধ পন্থা অবলম্বন করতে বলেছেন। আত্মাকে পরিশুদ্ধ রাখার পাশাপাশি বাহ্যিক সাজসজ্জার উপরও তিনি গুরুত্ব দিয়েছেন। রাসুলে খোদা নিজের মাথার চুল চিরণি দিয়ে পরিপাটি করে রাখতেন। কারোর সঙ্গে দেখা করতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি অবস্থায় যাওয়ার উপর গুরুত্ব দিয়েছে ইসলাম ধর্ম। রাসুলুল্লাহ নিজে সাধারণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতেন। তিনি দামি জামা কাপড় পরতেন না, কিন্তু তিনি এমন সাধারণ পোশাক পরতেন যাতে তাকে অভিজাত মনে হতো।
রাসূলে খোদার সহজ সরল অথচ আত্মমর্যাদা সম্পন্ন চালচলন সবাইকে আকৃষ্ট করত। ইসলাম ধর্ম সবসময় আত্মিক পরিচ্ছন্নতা এবং আত্মিক সৌন্দর্যের উপর ব্যাপক গুরুত্ব দেওয়ার পাশাপাশি বাহ্যিক পরিপাটি অবস্থাকে এড়িয়ে যায়নি। মানুষের মন, দৃষ্টিভঙ্গি ও আচার আচরণ যদি ভালো হয় তাহলে মানুষের ব্যক্তিত্ব ও মর্যাদাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুগন্ধি ব্যবহার করতেন এবং অন্যদেরকেও তা ব্যবহারে উৎসাহ দিতেন। তিনি দাঁত মাজা এবং অজু করাকে অভ্যেসে পরিণত করতে মুসলমানদের প্রতি নির্দেশ দিয়েছেন। বিশ্বের সব মানুষের আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাঁত মাজুন বা মেসওয়াক করুন, কারণ দাঁত মাজার ফলে দাঁতের মাড়ি শক্ত থাকে এবং মুখের দুর্গন্ধ দূর হয়। এছাড়াও দাঁত মাজলে আল্লাহ সন্তুষ্ট হন এবং শয়তান বিতাড়িত হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিপাটি অবস্থাকে পছন্দ করতেন।
একদিন উস্কোখুস্কো বা এলোমেলো চুলের এক ব্যক্তি রাসুলে খোদার কাছে এলেন। তিনি তাকে বললেন, আপনি যদি মাথার চুলগুলো চিরুনি দিয়ে আছড়িয়ে ও সাজিয়ে নিতেন তাহলে কি অসুবিধা হতো? এরপর থেকে সেই ব্যক্তি সবসময় রাসুলের এই উপদেশ মেনে চলেছেন এবং সেই থেকে কেউই তাকে কখনো উস্কোখুস্কো বা অপরিপাটি অবস্থায় দেখতে পায়নি। ইসলাম ধর্মে ব্যক্তির পরিচ্ছন্নতা, গৃহের পরিচ্ছন্নতা ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা সহ সব ক্ষেত্রেই পরিচ্ছন্ন থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শরীরের পরিচ্ছন্নতা রক্ষায় অন্তত প্রতি শুক্রবার গোসল করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ফরজ গোসল তো আছেই। গোসল ফরজ হলে যত দ্রুত সম্ভব ওই দায়িত্ব সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। কারো উপর গোসল ফরজ না হলেও যেহেতু শরীরে ঘাম ও ধুলাবালি প্রভৃতি ময়লা লাগতে পারে, তাই তাকে অন্তত সাত দিনে একবার গোসলের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তার শরীরের দুর্গন্ধে কেউ কষ্ট না পায়। এদিকে শরীরের কোনো অঙ্গ পরিচ্ছন্ন রাখতে সবিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন মুখ ও দাঁত। দাঁত ও মুখের যত্নে নিয়মিত দাঁত মাজতে বলেছেন মহানবী।
মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, কারণ আল্লাহ তাআলা পরিচ্ছন্নতার উপর ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। পরিচ্ছন্ন মানুষ ছাড়া কেউ বেহেশতে প্রবেশ করবে না। তিনি বাহ্যিক পরিপাটি অবস্থার উপর এতটাই গুরুত্ব দিয়েছেন যে তিনি মানুষের নাকের ভেতরের চুল নিয়মিত ছোট করতে বলেছেন। মনোবিজ্ঞানীদের মতে পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি অবস্থায় থাকার অনুশীলনের সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে শিশুকাল। শিশুদের মধ্যে প্রথম থেকেই এই ধরনের অভ্যেস গড়ে তুলতে হবে, আর এই অভ্যেস গড়ে তোলার কাজটি শুরু হতে হবে পরিবার থেকেই। বাবা মা হচ্ছেন আচার আচরণ, কথা ও কাজ, বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক নীতিমালা মেনে চলার ক্ষেত্রে শিশুদের জন্য আদর্শ।
শিশুদেরকে শেখাতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি অবস্থায় থাকা তার দৈনন্দিন দায়িত্বের অংশ। তাদেরকে একথা বোঝাতে হবে যে নিয়মিত হাত মুখ ধুতে হবে, দাঁত মাজতে হবে, খাওয়ার আগে ও পরে হাত পরিষ্কার করতে হবে, নিয়মিত চুল ও নখ ছোট করতে হবে, আর এই সবই হচ্ছে তাদের নিজেদের কল্যাণের জন্য। যারা এখনও এসব ক্ষেত্রে পিছিয়ে আছেন তারা ঠিক এই মুহূর্ত থেকে এক্ষেত্রে কাজ শুরু করতে পারেন। যে কোনো ভালো কাজ যত দ্রুত শুরু করা যায় ততই মঙ্গল।
প্রিয় শ্রোতাবন্ধুরা, জীবনশৈলীর আজকের আসর এখানে শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে।
প্রাচ্যবিদ্যের চোখে মহানবী। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি বাবুল আখতার।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা জেনেছি ওয়াশিংটন আরভিং 52টি বই অধ্যয়নের পর মোহাম্মদ ও খলিফাগণ শীর্ষক একটি বই লিখেছেন। এই বই তিনি ইউরোপ আমেরিকার জনগণের কাছে খুব কার্যকর ভাষায় ইসলাম ধর্ম সম্পর্কে অনেক বাস্তবতা তুলে ধরেন এবং ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে খ্রিস্ট ধর্ম প্রচারকদের অন্ধ বিদ্বেষের বিপরীতে তিনি মহানবীর ধর্মের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, মহানবীর দাওয়াতের উদ্দেশ্য যে কোনো পার্থিব লক্ষ্য তথা খ্যাতি, রাজত্ব অথবা আভিজাত্য বা শান শৌকত বা প্রভাব প্রতিপত্তি অর্জন করা ছিল না, বরং তাঁর ছিল এক মহান খোদাই লক্ষ্য। আর সেই লক্ষ্য অর্জনের জন্য তিনি অতীতের খ্যাতি, সম্মান ও নেতৃত্বস্থানীয় পরিবারের সদস্য হওয়ার সুযোগ সুবিধাগুলো বিসর্জন দেওয়া সহ সব ধরনের কষ্ট ও ত্যাগ স্বীকারেও যে প্রস্তুত হয়েছিলেন তা বিশদভাবে তুলে ধরেছেন ওয়াশিংটন আরভিং। একই প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি প্রশ্ন তুলে বলেছেন,
মোহাম্মদ বছরের পর বছর ধরে মক্কার জনগণের তিরস্কার সহ্য করেছেন তার সমগ্র সত্তা দিয়ে। তিনি দুনিয়ার মর্যাদা ও শান শওকত বা আভিজাত্য অর্জনের বিন্দুমাত্র আশাও মনে ঠাঁই দেননি এবং তিনি তার দাওয়াতি লক্ষ্য অর্জনে ছিলেন অবিচল। কিন্তু কোন সব কারণ বা লক্ষ্য এর পেছনে কাজ করেছে? তিনি যখন নবুয়ত লাভের দাবি করেন তখন তাঁর জীবনের 40 বছর বড় অংশই পার হয়ে গেছে। এরপরও তাঁর জীবনের কোনো গ্যারেন্টি বা নিশ্চয়তা ছিল না। অনেক যুদ্ধের যে কোনো যুদ্ধে বিজয়ী হয়েও কখনো অহংকার তার মধ্যে স্থান পায়নি। ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি অর্জনের পরও তার অতীত আচরণ বা সুন্দর স্বভাবের মাত্রা বিন্দু মাত্র কমে যায়নি, বরং দিনকে দিন অধীনস্থদের সঙ্গে আরও বেশি কোমল ও সুন্দর আচরণ করেছেন। ওইসব প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার শীর্ষে থাকার সময়েও কেউ তাকে তোষামত করবে ও তার সামনে অন্যরা দাসের মতো বিনম্র হয়ে থাকবে এমন প্রত্যাশা তিনি করতেন না।
ওয়াশিংটন আরভিং মহানবীর প্রশংসা করতে গিয়ে আরও লিখেছেন, আরও বড় বিষয় হল দুনিয়ার প্রতি তার আকর্ষণ ছিল না। তিনি এমন কিছু করেছেন যে তার পরিবারও দুনিয়ার প্রতি আকৃষ্ট ছিল না। যুদ্ধে যেসব সম্পদ আসত সেসব তিনি হয় ধর্মের উন্নয়নের কাজে অথবা দরিদ্র ও নিঃস্বদের সহায়তায় ব্যয় করতেন। এমনভাবে তিনি দান করে গেছেন যে মৃত্যুর সময় তার হাতে একটি পয়সা বা মুদ্রাও ছিল না। যিনি ধর্মের বিষয়ে এমনই নিখুঁত ছিলেন তার সম্পর্কে অভিযোগ তোলা শুভা পায় না ও তাকে নতুন ধর্ম আবিষ্কারক বলা যায় না। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এমন অভিযোগও খুবই অসম্ভব অযৌক্তিক বিষয়। কোরআনের সব বাক্য বা আয়াতই পরিপক্ক, অর্থপূর্ণ ও প্রজ্ঞাপূর্ণভাবে লেখা হয়েছে। ওয়াশিংটন আরভিং মার্কিন যুক্তরাষ্ট্রে ছোট গল্পের জনক হিসেবে খ্যাত। আইনশাস্ত্র পড়তে গিয়েও তিনি বেশি দূর অগ্রসর হননি, বরং সাহিত্যের আকর্ষণ আরভিংকে সাহিত্য চর্চায় আকৃষ্ট করে। সাহিত্যের রোমান্টিজম বা রোমান্টিক ধারার অন্যতম অগ্রপথিক ছিলেন তিনি। ভিক্টর হুগো ও আলেকজান্ডার দোমো ছিলেন তার অনুসারী। মহানবীর প্রশংসা করে আরভিং লিখেছেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই কখনো পার্থিব স্বার্থকামী ছিলেন না। তাঁর বিরোধীরা তাঁকে এত বেশি উপহাস ও অপমান করেছিল যে তিনি মাতৃভূমি ছেড়ে যেতে বাধ্য হন। এত সব কষ্ট ও নির্যাতন তিনি সহ্য করেছিলেন কেবল নিজ ধর্মকে সুদৃঢ় ও শক্তিশালী করার জন্য। মা আমিনা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দেন তখন আকাশ হতে একটি আলোক রশ্মি মক্কার আশপাশকে করেছিল আলোকিত। সে সময় শিশু মুহাম্মদ আকাশের দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় বলেছিলেন, আল্লাহু আকবার, তথা মহান আল্লাহ সব কিছুর চেয়ে বড়, এবং লা ইলাহা ইল্লাল্লাহ, তথা আল্লাহ ছাড়া কোনো খোদা নেই ও আমি আল্লাহর নবী। Oh,
মুহাম্মদ ও তার খলিফারা শীর্ষক বই, যা 1909 খ্রিস্টাব্দে লন্ডন থেকে প্রকাশ করা হয়েছিল, সে বই আরভিং লিখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ব্যক্তিগত আচরণে ছিলেন ন্যায়পরায়ণ। বন্ধু, অপরিচিত, ধনী, দরিদ্র, নিঃস্ব, শক্তিমান ও দুর্বল সবার সঙ্গে তার আচরণ ছিল একই ধরনের। সবাই তার কাছ থেকে ভালোবাসা ও দয়া দেখতে পেত এবং তিনি মানুষের অভিযোগগুলো শুনতেন, ফলে সবাই তাকে ভালোবাসত। সর্বশেষ নবী ছিলেন যথাযোগ্য চরিত্র ও মন মেজাজের অধিকারী। তিনি সহজ সরল জীবনযাপন করতেন এবং তার মতামত ছিল উচ্চ প্রকৃতির ও চিন্তাভাবনা ছিল গভীর। তার ছোট ছোট বাণী ছিল খুবই সুন্দর, অর্থপূর্ণ ও গভীর। তাই সত্যি তিনি ছিলেন পবিত্র ও সম্মানিত ব্যক্তিত্ব।
তো শ্রোতা ভাই বোনেরা, আমাদের আজকের এই আলোচনার নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে, তাই আপাতত বিদায় নিতে হচ্ছে। একই প্রসঙ্গে আরও কথা হবে আগামী আসরে।
আশা করছি তখন আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে বলার চেষ্টা করেছি, বারবার আমরা যে কাজগুলো করি সেগুলো আমাদের অবচেতন মনে মজুদ থাকে। সেগুলোর বাইরে নতুন কিছু করতে গেলেই অবচেতন মন তাতে সায় দিতে চায় না, বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে। সাধারণত মানুষ যেহেতু নির্ঝঞ্ঝাট থেকে আনন্দ উপভোগ করতে পছন্দ করে, সে কারণে এই অভ্যাসটাই অবচেতন মনে শেকড় গেড়ে বসে বেশিরভাগ ক্ষেত্রে। আমাদের আরেকটি অভ্যাস হলো কোনো বিষয়ে গভীর চিন্তা না করা। এ কারণে অভ্যাসের বাইরে কোনো বিষয়ে গভীর চিন্তার প্রসঙ্গ এলেই তা অবচেতন মন এড়িয়ে যেতে চায়। নিজেকে চেনা জানার জন্য কিছু বিষয়ে গভীরভাবে চিন্তার প্রয়োজন হয়, কিন্তু অনেকেই তা করতে চান না, কারণ এক্ষেত্রে তারা অভ্যস্ত নয়। এ পরিস্থিতি থেকে মুক্তির উপায় নিয়ে আজ কথা বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
নিজেকে চেনা বা জানার চেষ্টা মানে নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তনের সূচনা করা। এই পরিবর্তনের জন্য দৃঢ় সংকল্প হতে হবে। এরপর সৃষ্টিকর্তা আল্লাহর সাহায্য চাইতে হবে এবং অভ্যাসগত নেতিবাচক কাজ থেকে নিজেকে সরিয়ে নিজেকে গঠনমূলক ও ইতিবাচক কাজে ব্যস্ত রাখতে হবে। আমি কে, আমাকে কেন এই পৃথিবীতে আনা হয়েছে, সৃষ্টিকর্তা কে, সৃষ্টিকর্তা কেন আমাদের সৃষ্টি করেছেন, কোন কাজগুলো ইহকালের পাশাপাশি পরকালের জন্য পাথেয় হতে পারে, এমন মৌলিক প্রশ্নগুলো নিয়ে ভাবতে হবে। নিজের অবচেতন মনকেও এই ভাবনায় জড়াতে হবে। এক্ষেত্রে একত্ববাদে বিশ্বাসীদের পরামর্শ নেওয়া যেতে পারে। ধর্ম নির্দেশিত এবাদত বন্দেগীতে নিজেকে মশগুল রাখা খুবই জরুরি। নামাজে যেসব সূরা বা বাক্য পড়া হচ্ছে সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করতে হবে। সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে। এবাদতে সৃষ্টিকর্তার ধ্যানে মগ্ন হওয়ার চেষ্টা জোরদার করতে হবে। এর ফলে আমাদের একাগ্রতা বাড়বে, এলোমেলো অবস্থা থেকে মন মুক্তি পাবে।
বলা হয় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আসলে এটা কিন্তু বাস্তবতা। আমরা যখন কোনো কাজে ব্যস্ত থাকি তখন আর নানা নেতিবাচক ভাবনা বা শয়তানের প্ররোচনা আমাদের মনকে কাবু করতে পারে না। এর ফলে সচেতনভাবেই আমরা নিজের কাজটিকে পরিপূর্ণ একাগ্রতা দান করতে পারি। কিন্তু যখন আমরা অলস সময় কাটাই তখনই আমাদের মন মগজে বিভিন্ন নেতিবাচক চিন্তার মাত্রা বেড়ে যায়, যা পরবর্তীতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও প্ররোচনা দিতে থাকে। তাছাড়া মনকে নেতিবাচক চিন্তা চেতনা থেকে পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। অতীতে আমাদের সাথে যদি খারাপ কিছু হয়ে থাকে এবং কোনো নতুন উদ্যোগের ফলাফল যদি নেতিবাচক হয়ে থাকে, সেই স্মৃতি আমাদের অবচেতন মনে খুব ভালোভাবে সংরক্ষিত থাকে। যখনই আবার আমরা ওই একই ধরনের কিছু একটা করতে উদ্যত হই, অবচেতন মনে ফের ওই সব স্মৃতি উঁকি দিয়ে যায়। ফলে আমাদের পক্ষে নতুন কিছুতে হাত দেওয়া কঠিন হয়ে পড়ে।
নেতিবাচক স্মৃতি থেকে নিজেকে মুক্ত করতে সচেতনভাবে নেতিবাচক চিন্তাভাবনা করা থেকে বিরত থাকতে হবে। নেতিবাচক চিন্তা না করা ও নেতিবাচক কথা না বলার পাশাপাশি নেতিবাচক মানসিকতার মানুষদের সংসর্গ ত্যাগ করতে হবে, কেননা তাদের সাথে মিশলে নেতিবাচক আবেগ থেকে মুক্তি লাভ সম্ভব হবে না। অনেক সময় দেখা যায় যে আমরা কোনো কাজ করতে ইচ্ছুক, কিন্তু অবচেতন মনের বিভিন্ন নেতিবাচক আবেগের কারণে কাজটিতে হাত দিতে ভয় হয়। অর্থাৎ এক্ষেত্রে ইতিবাচক কাজের ব্যাপারে আকাঙ্ক্ষার মাত্রা বাড়িয়ে তুলতে হবে। যদি আমাদের আকাঙ্ক্ষার মাত্রা অনেক বেশি হয়, মানসিকতা যদি এমন হয় যে কাজটি করতেই হবে, তাহলে অতীত অভ্যাস পিছু টানতে পারবে না। আসলে প্রতিদিন কত ছোটখাটো চাওয়াই তো আমাদের মনের কোণে উকি দিয়ে যায়, আবার পরমুহূর্তে আমরা সেগুলোর কথা ভুলেও যাই। শুধু চাইলেই হবে না, মন থেকে চাইতে হবে। চাওয়ার মাত্রা অনেক বেশি হতে হবে, অর্থাৎ আকাঙ্ক্ষা যদি খুব তীব্র হয় তাহলেই ভালো কাজটি করা সম্ভব হবে।
আমাদেরকে কৃতজ্ঞ হওয়ার অভ্যাস গড়তে হবে। সবকিছুর জন্য আগে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আমরা অনেক সময় অজ্ঞতার কারণে আমাদের জীবনধারা নিয়ে পুরোপুরি অসন্তুষ্ট থাকি। আমরা যে কাজে নিয়োজিত আছি সেই কাজে হয়তো আমরা সম্ভাব্য সর্বোচ্চ ফলটি লাভ করেছি, কিন্তু ভালোভাবে উপলব্ধির অভাবে তা আমাদের মধ্যে সন্তুষ্টি বা কৃতজ্ঞতার জন্ম না দিয়ে অকৃতজ্ঞতা ও অসন্তুষ্টির জন্ম দিচ্ছে। আমরা অনেক ক্ষেত্রেই নিজেকে অসুখী মনে করি, কারণ আমরা নিজেকে কেবল নিজের মাপকাঠিতে বিচার করি না, নিজেকে তুলনা করি আশেপাশের অন্য কারো অনেকের সাথেও। আমাদের আশেপাশে যারা আমাদের চেয়ে অপেক্ষাকৃত বেশি সফল তাদের দেখে আমরা হীনমন্যতায় ভুগি। এই হীনমন্যতা বোধ ক্রমেই অবচেতন মনে স্থায়ীভাবে জায়গা করে নেয়। ফলে আমরা নিজেদের ব্যক্তি জীবনে পূর্ণতা পেলেও প্রশান্তিবোধ আসে না।
সবসময় মনে করা হয় কোথায় জানি অপূর্ণতা রয়ে গেছে। এজন্য সর্বপ্রথম নিজের সাফল্য ও সুখকে স্বীকার করে নিতে হবে। নিজের মনকে এটি বোঝাতে হবে যে আমি আসলেই সফল ও সুখী। এজন্য সৃষ্টিকর্তার কাছে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এবাদত বা প্রার্থনার মাধ্যমে এই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আমরা। তাছাড়া একটি নোটবুকে নিজের সাফল্যের খতিয়ানটুকু রাখা যেতে পারে। প্রতিদিন আমাদের সাথে যা যা ভালো হয়েছে সেগুলো ওই নোটবুকে লিখে রাখতে পারি এবং মাঝে মাঝেই নোটবুকটির খাতা উল্টাতে পারি। এই কাজটি নিয়মিত করতে থাকলে এক পর্যায়ে অবচেতন মনও এটা মেনে নিতে বাধ্য হবে যে আমি আসলেই সুখে আছি। মনের ভেতরে এই উপলব্ধি দৃঢ় হলে অহেতুক দুঃখবোধ আর পীড়া দিতে পারবে না। অবসর সময় ইতিবাচক উপায়ে কাটানোও এক্ষেত্রে জরুরি। কেবল নিজের স্বার্থের কথা চিন্তা না করে অন্যদের উপকার করার ইচ্ছা বাসনা মনের ভেতর লালন করতে হবে। গোটা মানবতা তথা পৃথিবীকে টিকিয়ে রাখতে মানুষ হিসেবে করণীয় কি তা নিয়ে ভাবতে হবে।
ভবিষ্যতে কোন কাজটি কিভাবে করলে ভালো হয় তা আগেই ভেবে রাখা উচিত। ইতিবাচক কাজের পরিণতি কি হবে তা নিয়ে খুব বেশি না ভেবে কাজটি নিয়ে এগিয়ে যেতে হবে। সৃষ্টিকর্তার উপর ভরসা করতে হবে। ভালো কাজের ফল যদি ভালো না হয় তাতেও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ এর পুরস্কার নিশ্চিতভাবেই মৃত্যু পরবর্তী জগতে পাওয়া যাবে। ভবিষ্যতে যে কাজগুলো করতে চাই আমরা, সেগুলোর পরিণতি নিয়ে ইতিবাচক ভাবনা আমাদের আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দেয়। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, সাপ্তাহিক আয়োজন সুন্দর জীবনে আজকের আসর থেকে এখানে বিদায় চাইছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে।
দর্পণ
শ্রোতা বন্ধুরা, ইসলাম ধর্মে একজন শ্রমিকের বিশেষ মর্যাদা রয়েছে এবং অলস বসে থাকাকে ঘৃণা করা হয়েছে। আজকের আলোচনা অনুষ্ঠানে আমরা ইসলামের দৃষ্টিভঙ্গির আলোকে সৃষ্টি জগতের বিচিত্র কর্মতৎপরতা এবং মানুষের কর্মময় জীবনের দায়িত্ব, কর্তব্য ও এর গুরুত্ব সম্পর্কে কথা বলব। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আসলে সৃষ্টিজগতের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুই অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে যে যার কাজে বা দায়িত্বে সর্বদা নিয়োজিত রয়েছে। এই সৃষ্টিজগৎ আল্লাহর ইচ্ছা ও শক্তির এক অনন্য প্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশমণ্ডলী আর ভূপৃষ্ঠকে সৃষ্টি করেছেন ছয় দিনে এবং বাহ্যিক কোনো খুঁটি বা পিলার ছাড়াই নবমণ্ডলীকে ঊর্ধ্বে স্থাপন করেছেন। ভূপৃষ্ঠকে সৃষ্টিরাজির জন্য দোলনার মতো করে তৈরি করেছেন। আকাশ ছোঁয়া বিশাল বিশাল পাহাড় পর্বতকে স্থাপন করে ভূপৃষ্ঠকে কম্পন থেকে সুরক্ষা করেছেন। এই ভূপৃষ্ঠকে আলোকিত করার জন্য উজ্জ্বল জ্যোৎস্নাময় চাঁদ আর রঞ্জন রশ্মিময় সূর্যকে স্থান করেছেন। এই ভূপৃষ্ঠ বা পৃথিবী নামক গ্রহটিকে তার নিজস্ব কক্ষপথে পরিচালিত করেছেন যাতে রাত এবং দিনের সৃষ্টি হয়। একইভাবে বাতাসকে পাঠিয়েছেন যাতে মেঘকে এদিক ওদিক সঞ্চালিত করা যায় এবং উপযুক্ত অঞ্চলে খরা জর্জরিত তৃষিত ভূমির উপর প্রাণ সঞ্চারী বৃষ্টি বর্ষণ করে উদ্ভিদের চারা রোপণের ব্যবস্থা করা যায়।
আল্লাহ আকাশ এবং জমিনকে মানুষের সেবায় সৃষ্টি করেছেন যাতে মানুষ তার কাজকর্ম এবং সৎ কর্মতৎপরতার মাধ্যমে ভূপৃষ্ঠের উপর আল্লাহর প্রতিনিধি হিসেবে অধিষ্ঠিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর বক্তব্য অনুযায়ী প্রতিনিয়ত কর্মতৎপর। সূরা আর রহমানের 29 নম্বর আয়াতে বলা হয়েছে, নবমণ্ডল ও ভূমণ্ডলের সবাই তাঁর কাছে প্রার্থী, তিনি সর্বদাই কোনো না কোনো কাজে রত আছেন। একইভাবে সৃষ্টিজগতের কোথা লক্ষ্য উদ্দেশ্যহীনতার কোনো স্থান নেই। প্রতিটি অণু পরমাণু থেকে শুরু করে গ্রহ নক্ষত্ররাজি সবাই যার যার নির্দিষ্ট পথে সুনিপুণ সুশৃঙ্খলার সাথে আপন আপন লক্ষ্য পানে সদা ধাবমান। বিরাম কিংবা একঘেয়েমির কোনো সুযোগ বা স্থান সৃষ্টিরাজ্যে নেই। সৃষ্টির সেরা জীব হিসেবে তাই মানুষেরও উচিত সুশৃঙ্খল এই ব্যবস্থাকে অনুসরণ করা। এদিক থেকে চিন্তা করলে কাজ চেষ্টা প্রচেষ্টা তথা কর্মতৎপরতা মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বিবেচিত হবে এবং বেকারত্ব ও বিশ্রামের মানে হল সৃষ্টিজগৎ ও জীবনের প্রবাহ থেকে ছিটকে পড়া।
উন্নত এবং জটিল এই মানব সমাজে তাই জীবনের সকল কোণেই বা সকল পর্যায়েই কাজের ব্যাপক ভূমিকা রয়েছে। এমনকি বলা যেতে পারে কাজ প্রত্যক্ষ বা পরোক্ষে আত্মা এবং মনের উপর, চিন্তা পদ্ধতির উপর, মানুষের মূল্যবোধের উপর ব্যাপক প্রভাব ফেলে। চলমান জীবন প্রবাহের গতিশীলতার জন্য বা জীবন ধারণের জন্য মানব সমাজকে অবশ্যই কাজ বা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মানুষের বড় বড় আশা আকাঙ্ক্ষা বা বৃহৎ মূল্যবোধগুলো অর্জন করার জন্য নিরন্তর উদ্যম ও প্রচেষ্টা চালিয়ে যাবার কোনো বিকল্প নেই। যে কোনো দেশ বা জাতি উন্নতির শিখরে আরোহণ করতে চাইলে অবশ্যই সেই জাতিকে কর্মতৎপর হতে হবে, অলসতা পরিহার করে চলতে হবে। যুগে যুগে যারাই বড় বড় সভ্যতার জন্ম দিয়েছেন তারা নিরলস পরিশ্রমী ব্যক্তিত্ব ছিলেন। তারা নিজেদের খোদা প্রদত্ত মেধাকে কাজে লাগিয়ে সৃষ্টিজগতে অনন্য অবদান রেখে গেছেন। বিশাল বিশাল ভবন নির্মাণ, যেমন ইরানের ঐতিহাসিক পার্সেপোলিস প্রাসাদ, মিশরের বিশাল বিশাল পিরামিড কিংবা চীনের প্রাচীর ইত্যাদি মানুষের এই সৃষ্টিশীল চিন্তারই ফসল।
আধুনিক কালের গগনচুম্বী অট্টালিকা বা টাওয়ার নির্মাণ, মহাশূন্য জয় কিংবা আকাশে মানুষের উড্ডয়ন, দুরারোগ্য রোগের চিকিৎসা, মহাসড়ক, টানেল, বিশাল বিশাল শিল্প কারখানা নির্মাণ, যোগাযোগের জন্য বিস্ময়কর ডিজিটাল সিস্টেম প্রভৃতি মানুষেরই সৃজনশীল চিন্তা আর নিরলস কর্মপ্রচেষ্টার উপহার। এগুলোকে তাই সুন্দর অর্থাৎ ইতিবাচক দৃষ্টিতে দেখা উচিত। কর্মপ্রচেষ্টার কল্যাণে মানুষের জীবন সুশোভিত হতে পেরেছে। মানুষের অন্তরাত্মা ও দেহ থেকে দুর্বলতা আর বিরক্তি বিদূরিত হয়। মানব জীবন থেকে যদি কর্মতৎপরতা লোপ পায় তাহলে তার পতনের ধারার সূচনা হবে। সভ্যতার ইতিহাস নামক গ্রন্থের লেখক বিল ডুরান্ট লিখেছেন, সুস্থতা কাজের মাঝে নিহিত। মানব জীবনের সুখ সমৃদ্ধি আর সন্তুষ্টির মূল রহস্যগুলোর একটি হল পেশা বা কাজ। আমার দৃষ্টিতে আল্লাহর কাছে ধন সম্পদ না চেয়ে কাজ এবং আমলের তৌফিক চাওয়াটাই উত্তম। মানুষের জন্য পানাহার যেমন গুরুত্বপূর্ণ তেমনি কাজও অত্যন্ত জরুরি। কিন্তু কেন? মানুষ কি তার বস্তুগত প্রয়োজনে কিংবা উত্তম জীবনযাপনের জন্য কাজ করবে? মানুষ কি কেবল খাবার দাবারের সংস্থানের জন্যই কাজ করবে?
এই প্রশ্নের জবাবে বিভিন্ন মতবাদে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি রয়েছে। কেউ কেউ কর্মপ্রচেষ্টাকে কেবল দুনিয়াবী স্বার্থসিদ্ধি বা মানুষের বস্তুতান্ত্রিক জীবনের প্রয়োজনীয়তার মধ্যেই সীমাবদ্ধ করেছেন, যদিও আরও অনেক মতবাদ ও চিন্তাধারায় ভিন্ন রকম দৃষ্টিভঙ্গি পোষণ করা হয়েছে। ইসলাম কাজকে একটু বিস্তৃত পরিসরে চিন্তা করে। মানুষের সাথে সৃষ্টিজগতের অন্যান্য সম্পর্কের মতোই কাজও পার্থিব এবং আধ্যাত্মিক উভয় দিক থেকেই প্রয়োজনীয় বলে ইসলাম মনে করে। কাজের থেকে মানুষ যদি উপকৃত না হতো কিংবা সবচেয়ে কম কাজ করেই যদি মানুষ সকল নিয়ামতের অধিকারী হয়ে যেত তাহলে তাদের জীবন হয়ে যেত আনন্দ উল্লাসহীন, জীবনের অর্থ বা মজাই হারিয়ে যেত। এ সম্পর্কে ইমাম সাদেক আলাইহিস সালামের বক্তব্যের একটি উদ্ধৃতি দিয়ে শেষ করব আজকের আলোচনা। নবীজির আহলে বাইতের মহান ইমাম ইমাম জাফর সাদিক আলাইসাল্লাম মানুষের আত্মার উপরে কাজের ইতিবাচক প্রভাব এবং কাজের মানসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে বলেছেন, মানুষের সকল প্রয়োজনীয়তা যদি কোনোরকম কাজকর্ম ছাড়াই পূরণ হয়ে যেত তাহলে কখনো তাদের জীবন স্বাস্থ্যকর হতো না এবং জীবন উপভোগ্য হয়ে উঠত না।
ধরা যাক কোন এক লোক এমন একদল মেহমানের সাথে যোগ দিল যাদের খাওয়া পরার সকল দায় দায়িত্ব সহ সব ধরনের সেবারই নিশ্চয়তা রয়েছে। একটা সময় পর বেকার বসে থাকতে থাকতে এ লোকটা ক্লান্ত হয়ে যায় এবং অবশেষে কাজের সন্ধানে যায় যাতে তার বেকারত্বের অবসান হয়। এখন ভাবুন, যদি সারাটি জীবন মানুষের সকল প্রয়োজনীয়তা সকল চাহিদা আপনা আপনি মিটে যেত তাহলে মানুষের অনুভূতিটা কিরকম হতো। তার এ বক্তব্য থেকে বোঝা যায় যে কাজ কেবলমাত্র আয় রোজগারের জন্যই নয়, বরং সুস্থ থাকা এবং ব্যক্তিত্ববান হবার গোপন রহস্য। অগাধ অর্থ সম্পদের মালিক হবার পরও তাই কাজের প্রয়োজনীয়তা রয়েছে।
শ্রোতা বন্ধুরা, ইসলামের দৃষ্টিতে কাজের গুরুত্ব সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Thank you. Tehran ne khosum. Irani Islamakan Harapetutyan Hayeren Radio Jamne klesum. Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթերեն հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Iransat Badr526.i և AM8-4W արբանյակների միջոցով։
Բարի երեկո թանկագին բարեկամներ, ուղիղ եթերում իր աշխատանքն է սկսում Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիոժամը։ Երեկոն 5-7 է, 2025 թվականի հուլիսի 17-ը։ Իրանական օրացույցով 1404 թվականի թիրամսվա 26-ը։ Թեհրանում ժամը 18:55 րոպե։ Տաղավարում ձեզ համար սիրով աշխատում են Ալվինա Բաղդասարյանը և Արթինա Լավերդյանը։ Այսօրվա հաղորդումներ ձեզ կներկայացնենք հետևյալ ծրագրացանկով։ Նախ միասին կուն կնդրենք գեղեցիկ երաժշտություն։ Ժամը 19-ին կհաղորդենք լուրեր, որին կհաջորդի այսօրվա մար նկատի առած քաղաքավելուցական հոդվածը։ Ծրագրի երկրորդ բաժնում ձեզ կներկայացնենք տարբեր թեմաներ շոշափող հաղորդումներ, այդ թվում գեղարվեստական հաղորդումը, հիշարժան հանդիպում հաղորդաշարի հերթական համարը, լավագույն տասնյակը և այլն։ Շարունակեք ինտերակցիա մեզ առաջիկա 2 ժամվա ընթացքում։